নমস্কার, শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। অনুষ্ঠানের প্রারম্ভে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় শুনতে পাচ্ছেন পবিত্র বাইবেলের দ্বিতীয় পুস্তক সাধু মার্ক লিখিত সুসমাচার সম্বন্ধে আলোচনা। সাধু মার্ক প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে বলেছেন, মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। সত্যি, তিনি যদি প্রাণ না দিতেন তাহলে আমরা কেউই পরিত্রাণ বা মুক্তি পেতে পারতাম না। তিনি নিজে দাসের বেশ ধারণ করলেন এবং ক্রুশে বলিকৃত হলেন। তাহলে দেরি নয় বন্ধু, শুনুন মার্ক লিখিত সুসমাচারের নিগূঢ় বক্তব্য, যা আপনাকে আত্মিকভাবে জীবনদান করবে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিকভাবে আমি ঈশ্বরের বাক্য থেকে পাঠ এবং আলোচনা করে থাকি। এই আলোচনায় বর্তমানে আমরা মার্ক লিখিত সুসমাচার থেকে আলোচনা শুনছি। সাধু মার্ক লিখিত সুসমাচারের ৬ অধ্যায় ৪৫ পদ থেকে আমরা আজকের আলোচনায় যাব। এর আগে আলোচনা করেছি যীশু আশ্চর্য আশ্চর্য কাজগুলোর মধ্যে পাঁচটা রুটি ও দুটি মাছ দিয়ে ৫,০০০ লোককে খাইয়ে তৃপ্ত করেছিলেন। আবার গুঁড়োগাড়া যা বেঁচেছিল সেগুলো জড়ো করা হলে ১২ ডালা পূর্ণ হল। এখানে ডালা বলতে ছোট চুবড়ি বা ঝুড়ি নয়, কিন্তু প্রমাণ সাইজের ঝুড়ি। শিষ্যদের ওই গুঁড়োগাড়া যীশুই তুলে নিতে বলেছিলেন। যদিও ওই বিষয়ে আর কিছু লেখা নেই, আমার বিশ্বাস ওইগুলো নষ্ট হয়নি। ওই কথা কেন বলছি মনে রাখবো, ওই বস্তু আশীর্বাদ প্রাপ্ত খাদ্য। কোনো এক বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল, অনেকগুলো ছোট 5 থেকে 12 বৎসর বয়সের ছেলে মেয়েরা খেতে বসেছিল, প্রার্থনা ও ধন্যবাদ দিয়ে খাওয়া শুরু করেছিল। একটি 6-7 বৎসরের ছেলের প্লেট থেকে 2-3টে ভাত মেজে পড়ে গেল। পর বাড়ির কর্তা তার কাছে গিয়ে বললে, ওই ভাত কটা তুলে নাও। ছেলেটি বলল, মাটিতে পড়ে গেছে যে। ছেলেটির বাবা বললেন, মনে রেখো ওই খাবারের জন্য ধন্যবাদ দিয়েছে, সুতরাং ওই খাবার নষ্ট করবে না। ছেলেটি তাড়াতাড়ি ভাত কয়টি তুলে নিয়ে নিজের প্লেটে রাখল। আজ সেই ছেলে আবার ছেলের বাবা হয়েছে আর আমার বাড়িতে এসেছিল। তার 2.5 বৎসরের ছেলেটির হাতের বিস্কুট ভেঙে মেজে পড়ে যাওয়াতে আমার স্ত্রী বললেন, যাক ওটা ফেলে দাও, আর একটা দিচ্ছি। কিন্তু সেই ছেলে 7 বৎসর বয়সে বাবার কাছে যে শিক্ষা পেয়েছিল আজও 27 বৎসর বয়সে ভুলে যায়নি। বিস্কুটটা তুলে নিজের মুখে পুরে দিয়ে বলল, খাবার ঈশ্বরের দান। আমরা শুনেছিলাম 5,000 লোকের ভোজনের পর শিষ্যদের বৈতসইদায় নৌকা করে পাঠিয়ে দিয়ে যীশু সেখানে থেকে গেলেন। 6:45 পাই, পরে তিনি তৎক্ষণাৎ শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরতপারে বৈতসইদার দিকে যান, আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় দেন। প্রার্থনা করি। প্রেমাপিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, সুন্দর সময় সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো, তোমার বাক্যের নিকটবর্তী করেছো। তোমায় ধন্যবাদ দিই, তুমি কত আমাদের প্রতি দয়া করুণা করেছো যে আমরা বর্ণনা করে শেষ করতে পারি না। তুমি প্রত্যেকের জীবনকে আরও সুন্দর পবিত্র করো, তোমার ইচ্ছা জেনে জীবনে চলতে তুমি সাহায্য করো। আমাদের মাথার উপরে যে বোঝা যন্ত্রণা এবং প্রভু আমাদের জীবনের যে সমস্ত দুর্বলতা, তুমি যীশু নামে তোমার পবিত্র রক্ত দ্বারা ধৌত করে আমাদেরকে মুক্ত করো। তোমার শান্তি সান্ত্বনা আনন্দ দ্বারা আমাদের জীবনকে পরিপূর্ণ করো। তোমার বাক্যের মধ্যে দিয়ে তোমার ইচ্ছা পরিকল্পনা জানতে বুঝতে জীবনে সেই মধ্যে চলতে সাহায্য করো। প্রভু তোমাদের সমর্পিত হই, তোমাকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা তোমার যীশু নামে চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে আজকের মার্ক লিখিত সুষমাচারের 6:45 পাঠ করেছি এবং 45 দেখতে পাই, তিনি তৎক্ষণাৎ শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে বৈতসইদার দিকে যান, আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় দিয়েছেন। এই পদটি পড়ে এই বিষয়ে স্পষ্ট হয় যে কোনো জরুরি অবস্থার জন্য তিনি ওই ব্যবস্থা গ্রহণ করেন। সেটা কি? আমরা যোহন লিখিত সুষমাচারের 6:15 পড়লে ওই বিষয়টি বুঝতে পারি। লেখা আছে সেখানে যে, তখন যীশু বুঝিতে পারিলেন যে তাহারা আসিয়া রাজা করিবার জন্য তাহাকে ধরিতে উদ্যত হইয়াছে, তাই আবার নিজে একাকী পর্বতে চলিয়া গেলেন। আবার যীশুর আর এক আশ্চর্য ঘটনার কথা এখন শুনব। যীশু জলের উপর দিয়ে হেঁটেছিলেন। মার্ক লিখিত সুষমাচারের 6:46-52 আমরা পাই, দুটো একটি পদ পাঠ করি। দেখুন, লেখা আছে, লোকদিগকে বিদায় করিয়া তিনি প্রার্থনা করিবার জন্য পর্বতে চলিয়া গেলেন। যখন সন্ধ্যা হইল তখন নৌকাখানি সমুদ্রের মাঝখানে ছিল এবং তিনি একাকী স্থলে ছিলেন। পরে সম্মুখ বাতাস প্রযুক্ত তাহারা নৌকা বাহিতে বাইতে কষ্ট পাইতেছেন দেখিয়া তিনি প্রায় 4th প্রহরে রাত্রিতে সমুদ্রের উপর দিয়ে হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন এবং তাহাদিওকে ছাড়াইয়া যাইতে উদ্যত হইলেন। 6:15 পড়লে আমরা যেমন দেখলাম এবং 46-52 6 অধ্যায় আমরা দেখি যে শিষ্যেরা যখন নৌকা ছাড়লেন তখন সন্ধ্যা নামছে। যীশু জনতাকে বিদায় দিয়ে পর্বতে উঠে গেলেন। সেই স্থান থেকে দেখলেন নৌকা প্রায় সমুদ্রের মাঝখানে, তখন সন্ধ্যা নেমে গেছে। সেই পর্বতের উপরে যীশু একা প্রার্থনা করছেন। কতক্ষণ প্রার্থনা করেছিলেন তার হিসাব দেওয়া সম্ভবপর নয়, কিন্তু যীশু যখন মুখ তুলে সমুদ্রের দিকে তাকালেন তখন দেখলেন সম্মুখ বাতাস খুবই প্রবল, যার জন্য শিষ্যরা আগাতে পাচ্ছে না আর নৌকা বাইতে খুবই কষ্ট পাচ্ছেন। শিষ্যদের কষ্ট দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না, তিনি সমুদ্রের উপর দিয়ে শিষ্যদের কাছে হেঁটে চললেন। রাত তখন 4th প্রহর। প্রহরের হিসাব আপনারা নিশ্চয়ই জানেন অথবা জানেন না। তৎকালে কিন্তু ইসরায়েলদের সময় হিসাব ঘণ্টায় গণনা করত। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে 12 ঘটিকা পর্যন্ত একদিন, সন্ধ্যা 6টা থেকে পরদিন সকাল 6টা এক রাত 12 ঘন্টা। আমরা যদি দেখি 9 ঘটিকা অর্থাৎ বেলা বা রাত 9টা। প্রহরের হিসাব তো আপনারা জানেন, প্রতি 3 ঘন্টায় এক প্রহর, সকাল বা সন্ধ্যা 6টা থেকে শুরু। প্রভু যীশু সাঁজের আধারে পর্বতে উঠেছিলেন। প্রভু যীশু প্রার্থনার জন্য উঠেছিলেন। যখন তিনি সমুদ্রের দিকে চোখ তুললেন, শিষ্যদের দেখতে পেলেন তারা কি কষ্ট করছে পারে যাওয়ার জন্য। তাদের পরিশ্রমের ঘাম ঢেবে জলের ঝাপটায় ধুয়ে যাচ্ছে, কিন্তু নৌকা এগোতে পারছে না। এই ঘটনা দেখে একথা কি বোঝা যায় না যে প্রভু যীশুর দৃষ্টি সদা সর্বদাই তাঁর ভক্তদের দিকে আছে। অন্ধকারে শিষ্যদের নৌকা বাইতে কষ্ট হচ্ছে, যীশু দেখছেন। ঠিক সেইভাবে আপনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন আমি তো জানি না, কিন্তু আমাদের প্রভু যীশু জানেন। তবে আপনি যেখানেই থাকুন না কেন, প্রভু যীশুর দৃষ্টির আড়ালে কিন্তু নেই। আপনার জীবনে হয়তো ভীষণ ঝড়, প্রবল ঢেউ, ছোট্ট তরি ডুবুডুবু আপনার জন্য এই ঘটনা আশার বাণী জানায়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, যখনই আপনি প্রভু যীশুতে নির্ভর করবেন, যীশুতে সমর্পিত হবেন, তখনই যীশু আপনার সকল দায়িত্ব নিজের হাতে তুলে নেন। মানুষের মনোবল যখন ভেঙে যায়, উপরন্তু অতিরিক্ত পরিশ্রমে যখন ক্লান্ত শ্রান্ত, তখন অস্বাভাবিক কিছু দেখে ভয় পাওয়াটাও অস্বাভাবিক নয়। শিষ্যদের অবস্থা দেখে যীশু সমুদ্রের উপর দিয়ে হেঁটে তাদের কাছে আসলেন। শিষ্যদের অবস্থা সঙ্গীন, তারা যীশুকে দেখে মহাভয় ভীত হয়েছিল, ভূত ভূত বলে চেঁচিয়ে উঠেছিল। আবার লক্ষ্য করুন যে শিষ্যরা যীশুর পাশে ছিল, বহু আশ্চর্য কাজ তারা দেখেছে। আগের দিন সন্ধ্যায় 5টা রুটি নিয়ে 5000 লোককে তৃপ্ত করেছেন, তারা দেখেছে, তবুও কি তারা বুঝতে পারেনি যে তাঁর পক্ষে কিছুই অসম্ভব নয়? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা ওই রকম বলতে পারি, তাদের অপেক্ষা আমরা আরও অবিশ্বাসী। প্রভু যীশু তাদের নৌকার পাশ দিয়ে এগিয়ে যেতে চাইলেন। আমার মনে হয় তিনি দেখছিলেন যে শিষ্যরা তাকে চিনতে পারে কিনা। কিন্তু শিষ্যরা ভয় চিৎকার করে উঠতেই তিনি তাদের সাহস দিয়ে বললেন, সাহস কর, এই আমি, ভয় করিও না। আর তিনি তাদের নৌকাতে উঠলেন। সেদিন যীশু তাদের সঙ্গে ছিলেন, তবু তারা চিনতে পারেনি। আজকের দিনে যীশু রক্ত মাংসের শরীরে আমাদের সামনে নেই। আমরা শাস্ত্রে যীশুর বিষয়ে পড়ছি, প্রচারে শুনছি, হৃদয়ে বিশ্বাস করছি, তাই যীশু বলছেন, তোমরা ধন্য, কেননা তোমরা না দেখিয়া বিশ্বাস করছ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি যীশুর কথা, যীশুর কার্য বিষয়ে বিশ্বাস করেন? মার্ক তার সুসমাচারে লিখেছেন, পিতরের কাছ থেকে সব কথা শুনে। ওই রাত্রে তিনি নৌকায় ছিলেন না, কিন্তু পিতর তাকে বললেন। যীশুকে জলের উপর দিয়ে হাঁটতে দেখে তারা অতিশয় ভীত, কিন্তু বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছিলেন। শিষ্যরা আশ্চর্যান্বিত হয়েছিলেন, হবারই কথা, কেননা অত ঢেউ, প্রবল বাতাস, যীশু নৌকায় পা রাখার সাথে সাথে সব শান্ত হয়ে গেল। অল্পকাল পরে গিনেশরত প্রদেশে নৌকা ভিড়ালেন। 6 অধ্যায় 53 থেকে 56 পদে দেখি যে এই অধ্যায়ের শেষ অংশটি কিন্তু খুবই লক্ষণীয়। গিনেশরত প্রদেশে নৌকা ভিড়ানো মাত্র লোকে যীশুকে চিনতে পারল এবং তারা ছুটে গ্রামে গ্রামে নগরে যীশুর আগমনের সংবাদ দিল। তারা প্রচার করল, যীশু এসেছেন, রোগীদের নিয়ে এসেছ, তারা সুস্থ হোক। তারা একথা বলল না, যীশু এসেছেন, তোমরা পরিত্রাণ লাভ করো। আজ জগতের কোটি কোটি লোক যীশুর দ্বিতীয় আগমনের প্রতীক্ষায়। কতজন চলে গেল? ভক্ত প্রচারকেরা ঘোষণা করলেন, অমুক দিন, অমুক সময়, অমুক স্থানে যীশু আসবেন। সময় ক্ষণ দণ্ড পার হয়ে গেল, কিন্তু কই, তিনি তো এলেন না। যীশু তো নিজে বলেছেন, সেই দণ্ডের কথা কেউ জানে না, একমাত্র পিতা জানেন। অতএব ওই সব প্রচারকেরা নিজেদের জনপ্রিয় করার জন্য, নিজেদের ভাওবাদী করে তোলার জন্য মিথ্যা প্রচার করে ও ভুল ব্যাখ্যা করে, নিজেদের প্রেরিত আখ্যা দিয়ে বলে, আমি শেষ প্রেরিত। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা পবিত্র শাস্ত্রে বিশ্বাস করব, যীশু আবার আসবেন, শীঘ্র আসবেন, যখন আসবেন তখন আমাদের যেন প্রস্তুত দেখতে পান। প্রভু যীশু তার আগমনের চিহ্ন সকল শিষ্যদের কাছে প্রকাশ করেছেন। আমরা শুনছিলাম যে গিনেশরত প্রদেশে যীশু নৌকা থেকে নামা মাত্র চারদিক থেকে হাজার হাজার মানুষ ছুটে এলো। এদের মধ্যে শত শত রোগী, প্রত্যেকে যে যীশুর স্পর্শ লাভ করেছিল বা প্রত্যেকজনকে তিনি বলতে পেরেছিলেন শান্তিতে ঘরে যাও, তা নয়, বহু রোগী তাঁর বস্ত্রের থোপ স্পর্শ করে সুস্থ হয়েছিল। সুসমাচার লেখকেরা প্রত্যেকটি ঘটনা লিপিবদ্ধ করেননি, কিন্তু বিশেষ বিশেষ ঘটনাগুলো উল্লেখ করেছেন। প্রভু যীশু সুস্থ করতেন দৈহিক ও মানসিক সকল প্রকার রোগ। তিনি তার শিষ্যদের সেই ক্ষমতাও দিয়েছিলেন। পঞ্চসপ্তমীর পরে প্রেরিতা পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত হয়ে প্রচারে বার হয়েছিলেন, প্রচার করেছিলেন, মানুষকে রোগমুক্ত করেছিলেন, এবং আজও পৃথিবীতে কত মানুষ রোগমুক্ত হচ্ছেন। এরপরে আমরা 17 অধ্যায় আসব। এই 17 অধ্যায় মার্ক লিখিত সুসমাচারের বিষয় বস্তু বলতে পারি। মার্ক প্রভু যীশুকে ঈশ্বরের দাসরূপে দেখিয়েছেন। দাস বললেই একজন কাজের লোক এই কথা মনে করিয়ে দেয়। আর যীশুর জীবনটাই কর্মময় জীবন ছিল। তখন দেশের শাসকেরা ছিল রোমীয় এবং তারা নিজেরা কর্মঠ ছিল এবং কর্মঠ মানুষকে তারা পছন্দ করত। যীশুখ্রিস্ট ছিলেন উদ্ধারকর্তা। রোমীয় শাসন থেকে ইসরায়েলকে উদ্ধার করতে নয়, কিন্তু শয়তানের শৃঙ্খল থেকে ইসরায়েলকে উদ্ধার করতে যীশু এসেছিলেন। পুরাতন নিয়ম ও নতুন নিয়মের সন্ধিক্ষণে নানা পরিবর্তন ঘটেছিল। ওই সময়টি ইসরায়েলের ইতিহাসের এক ঘটনাবহুল অংশ। দীর্ঘদিন পরজাতিদের মধ্যে বন্দিত্ব কাটিয়ে যখন ইসরায়েল নিজ দেশে ফিরল, তাদের মাঝে কতকগুলো নূতন সম্প্রদায় গড়ে উঠল। ওই সব সংগঠনের নাম আমরা পুরাতন নিয়মে পাই না, যেমন ফরিসি, সদ্দুকি, ব্যবস্থাবেত্তা ও হেরোদীয়। এই সকল নতুন সংগঠন বা সম্প্রদায়ের পরিচয় একটু জানা দরকার। প্রথমত দেখি ব্যবস্থাবেত্তা, বা যাদেরকে ইংরেজিতে বলা হয়েছে স্ক্রাইবস। এদের আরম্ভটা খুবই উদ্যোগপূর্ণ। আমরা বাইবেলে পুরাতন নিয়মে ইসরার নাম শুনেছি, পারস্যরাজ কোরোশের রাজদরবারের বিশ্বস্ত কর্মী ইসরা। পারস্যরাজ ইসরাকে নেতৃত্ব দিয়ে বিশাল এক দল ইসরায়েলীয়কে বন্দিত্ব থেকে মুক্তি দিয়ে এবং রাজা নবকদনেৎসরের লুণ্ঠিত বস্তু ও মন্দিরের আসবাবপত্র দিয়ে নিজ দেশে পাঠালেন, যেন তারা সেখানে ফিরে গিয়ে জেরুসালেম মন্দির ও নগর সংস্কার করে। ইসরা কেবল নগর সংস্কার ও মন্দিরের পুনর্বিন্যাস করলেন তা নয়, কিন্তু তাদের ধর্মীয় ব্যবস্থা, ধর্মীয় পুস্তক যেন অক্ষরে অক্ষরে রক্ষিত হয় সেই ব্যবস্থা করলেন। এই কাজের জন্য তিনি প্রকৃত ও সমমনা যিহুদদের সংগ্রহ করে যে দল গঠন করলেন তাদের বলা হল ব্যবস্থাবেত্তা। প্রভু যীশুর সময়কালীন ওই দল সমাজের ব্যবস্থার জন্য দায়ী ছিল। তারা ব্যবস্থা পুস্তকের চন্দ্রবিন্দু, বিসর্গ, কমা, দাঁড়ি, সেমিকলনের ঠিক আছে কিনা সে বিষয়ে বিশেষভাবে দৃষ্টি রাখতেন, কিন্তু ব্যবস্থার মধ্যে আত্মিক বিষয়গুলো পরিষ্কার করতেন না। আমার মনে হয় আজকের দিনে আমাদেরও ওই একই অবস্থা হয়েছে। ধর্মরক্ষার নামে ধর্মীয় অনুষ্ঠান বেশি পালন করছি। কোনো কোনো ক্ষেত্রে পরজাতি ভাই বোনদের কিছু কিছু অনুষ্ঠান দেশাচার নাম দিয়ে খ্রিস্টীয় অনুষ্ঠান বলে টেনে নিয়েছি। দ্বিতীয়ত আমরা দেখি ফরিসি। হিব্রু ভাষায় অর্থ হচ্ছে পৃথক। বন্দিত্ব থেকে মুক্ত হয়ে স্বদেশে ফিরে আসার পর ইসরায়েলের মধ্যে ভাওবাদী ছিল না। ঈশ্বর ভক্ত লোকেরা বা সাধু ব্যক্তিরা যারা তখনও জেরুসালেমে ছিল, তাদের মধ্যে হতে ধর্মভীরু লোকদের সাথে মিলে স্থির করল যে ব্যবস্থা যেন নষ্ট না হয় সেই বিষয়ে পবিত্র জীবন যাপন করতে হবে। এই দলে নিজেদের ফরিসি বলে ঘোষণা করলেন। প্রভু যীশুর সময় তারা খুবই প্রবল হয়ে উঠেছিল। এই ফরিসিরা কট্টর প্রকৃতির ছিল। দলের নিয়ম তথা তাদের ধর্মীয় নিয়ম পালনে দৃঢ় থাকতে হতো। প্রত্যেক সভ্যকে চেবার বলা হতো, এর অর্থ একসাথে বোনা। ফরিসিরা এমনিতে নীতিবান, ধর্মের জন্য উৎসাহী, আত্মত্যাগী, কিন্তু আত্মধার্মিক ছিলেন। ফরিসিরা নিজেদের পাপ বিষয়ে অন্ধ ছিল এবং সকলকে পাপী বলে মনে করত। সংস্কার ও কুসংস্কার তাদের মধ্যে প্রবল ছিল। পাপীর ছায়া পর্যন্ত তারা ঘৃণা করত। যীশু এদের সম্বন্ধে একসময় ধিক পড়েছেন। ফরিসিরা দূত ও পুনরুত্থানে বিশ্বাসী ছিল। তৃতীয় দল হল সদ্দুকি। এরা জিউদি সম্প্রদায় থেকে উঠেছিল। এই সংগঠন দূতদের বিষয় বিশ্বাস করত না, এমনকি পুনরুত্থানেও বিশ্বাস করত না, কোনো প্রকার আত্মায় বিশ্বাস করত না, সুতরাং আশ্চর্য কাজে বিশ্বাস করত না। মহাসভা ও যাজক সম্প্রদায়ের সম্মান রক্ষায় নজর দিত, ব্যবস্থা পালন করত, কিন্তু অতিপ্রাকৃত বা সুপার ন্যাচারাল ক্ষমতা বিষয়ে একেবারে উৎসাহী ছিল না। তবে পুরাতন নিয়ম তারা মানত এবং পুরাতন নিয়মের বিষয়গুলো তারা প্রতিবাদ করত না। চতুর্থ যে সংগঠনকে আমরা দেখতে পাই তা হল হেরোদীয়। যীশুর সময় এই সংগঠন হয়। এরা সম্পূর্ণ রাজনৈতিক দল। এদের কাজ ছিল হেরোদ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। হেরোদ বংশকে সিংহাসনে কায়েম রাখাটাই তাদের কাজ। চারটি সংগঠনের কথা আমরা শুনলাম এবং সুসমাচারের মধ্যে এই সংগঠনগুলির নাম আমাদের আলোচনার মধ্যে পাব। আমরা দেখি সাতের অধ্যায় এক পদে লেখা আছে, 82 পৃষ্ঠায় যদি আপনি দেখেন, দেখবেন, আর ফরিসিরা ও কয়েকজন অধ্যাপক জিরুসালেম হইতে আসিয়া তাহার নিকটে একত্র হইল। তার পরের অংশে দেখুন লেখা আছে যে তাহারা দেখিল যে তাহার কয়েকজন শিষ্য অশুচি অর্থাৎ অধৌত হস্তে আহার করিতেছেন। ফরিসিগণ ও জিহুদিরা সকলে প্রাচীনদের পরম্পরাগত বিধি মান্য করায় ভালো করিয়া হাত না ধুইয়া আহার করে না, আর বাজার হইতে আসিলে তাহারা স্নান না করিয়া আহার করে না, এবং তাহারা আরও অনেক বিষয় মানিবার আদেশপ্রাপ্ত হইয়াছে, যথা ঘটি ঘড়া ও পিত্তলের নানা পাত্র ধৌত করা। পরে ফরিসিরা অধ্যাপকেরা তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার শিষ্যেরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে আহার করে, ইহার কারণ কি? প্রভু যীশুর নাম আমরা দেখি তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর অলৌকিক কাজের প্রশংসায় পঞ্চমুখ মানুষ। তার অদ্ভুত সুন্দর বাক্য প্রচার মুখে মুখে ফিরছে, গালিল প্রদেশ ও প্রশংসায় ভরে গেছে। জর্দন নদীর ওপার থেকে মানুষজন এসে জড়ো হতে থাকল, এই যে জনতা জমা হতে লাগলো, এটাকে দিকাপলি বলা হতো। দিকাপলি বলতে 10টি নগরে সমাবেশ। ফরিসিরাও কয়েকজন অধ্যাপক এলেন। ফরিসিরা অধ্যাপকেরা ব্যবস্থাবেত্তারা যারা এসেছিলেন, তারা প্রভু যীশুর শিক্ষা শোনার জন্য যত না উৎসাহী ছিল, তার চেয়ে বেশি উৎসাহী ছিল যিশুর কথার ভুল ধরার জন্য, তার কাজের খুঁত ধরার জন্য। প্রত্যেকটা কাজের দিকে ফরিসি অধ্যাপকেরা চোখ বড় বড় করে নজর রাখতে লাগল। যিশুর শিষ্যেরা যখন বিভিন্ন নগরে গ্রামে গিয়ে প্রচার করেছিলেন, তাদের প্রচারের মধ্যে দিয়ে যিশুর মহত্বই প্রচার হয়েছিল, সেটা তারা সহ্য করতে পারছিল না, আর তাই সামাজিক প্রথা অমান্য করেছে। এমন কোনো দোষারোপ যদি চাপাতে পারে, তাহলে তাদের মধ্যে ভীতির সঞ্চার করতে পারবে। আর তারা সুযোগ পেল, তারা দেখল যে যিশুর কয়েকজন শিষ্য হাত না ধুয়ে আহার করছে। জিহুদীদের নিয়ম ছিল যে খাবার আগে স্নান করতে হবে, সম্ভবপর না হলে দুই হাত ও পা ভালো করে ধুয়ে খেতে বসবে। ফরিসিরা যিশুকে ওই বিষয়ে অনুযোগ করল। কেবল তাই নয়, আমরা লক্ষ্য করছি যিশু এবং তার শিষ্যেরা একসাথে আছেন, অন্যদিকে ফরিসিরা ও তাদের অনুসারীরা অপরদিকে আছে, তারা যিশুর সাথে কলহ সৃষ্টি করবার চেষ্টা করছে। যিশু ও যারা তার বন্ধু, যারা তাকে ভালোবাসে একদিকে, অন্য দল তার শত্রু ও তাদের সাথী, যারা যিশুকে জগৎ থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করেছে তারা। জগতের সামনে আজও ওই একই প্রশ্ন ব্যক্তিগতভাবে আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কোন দলে? প্রশ্ন এ নয় যে আপনি কোন মণ্ডলী বা কোন পার্টির, প্রশ্ন এই যে আপনি যিশুর অথবা শয়তানের বা দিয়াবলের। এই প্রশ্নটাই আমাদের জীবনে উকি দিচ্ছে। জিরুসালেম থেকে একদল ফরিসি ও তাদের অনুচরেরা গালিল প্রদেশ সে পাঠানো হয়েছিল, তারা যেন গুপ্তচর হয়ে যিশুর গতিবিধির উপরে নজর রাখে। ফরিসিরা অনুচরেরা সবাই চতুর ও জ্ঞানী ব্যক্তি ছিল, কথায় বা কাজে যে কোনোভাবে হোক যিশুর ভুল ধরতেই হবে, তাকে ফাঁদে ফেলতে হবে। তথাচ আমরা যখন দেখি যিশু কিভাবে শত্রুদের প্রশ্নে জবাব দিচ্ছেন, সে কথা শুনলে স্বীকার করতেই হয় যে তার মধ্যে ঈশ্বরের আত্মা অবস্থান করেন। কোনো মানুষ এত শীঘ্র ওইভাবে জবাব দিতে পারত না। যোহন লিখিত সুষমাচারের 7:46 যখন মন্দিরে যাজকেরা ও ফরিসিরা মন্দিরে প্রহরীদের পাঠালো, তারা যেন যিশুকে ধরে আনে, কিন্তু প্রহরীরা ফিরে গিয়ে বলল, কোনো মানুষ কখনো এইরূপ কথা কহে নাই। তারা ইচ্ছা করলে যিশুকে ধরতে পারত, কেন যিশু জিহুদি ও ইসরায়েলের কোনো আচার অনুষ্ঠান পালন করতেন না। আমরা শুনেছি যে যিশু জিহুদিদের বা ইসরায়েলের ঐতিহ্য মতো চলতেন না, মানতেন না। আসলে তাদের ঐতিহ্যটা কি ছিল? মসির নিয়ম অনুযায়ী বহু নিয়ম প্রচলিত ছিল এবং পুরুষ পরম্পরা ওই সকল নিয়ম অক্ষরে অক্ষরে তাদের পালন করতে হতো, না হলে ব্যবস্থা অনুযায়ী সাজা দেওয়া হতো। যিশুর কয়েকজন শিষ্য হাত না দিয়ে খাচ্ছিল, তাই ফরিসিরা সমালোচনা করছিল তা নয়, কিন্তু যেহেতু যিশু তাদের কিছু বললেন না, সেটাই যিশুর দোষের বিষয় হল। হাত ধোয়া বিষয়টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় ছিল না, কিন্তু খাবার আগে হাত ধোয়াটা ধর্মীয় অনুষ্ঠানের একটা অঙ্গ ছিল, এই জন্য ইসরায়েলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এবং অবশ্যই করণীয়। ইসরায়েল জাতিকে ঈশ্বর যখন গঠন করেছিলেন, তখন পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে অনেক নির্দেশ দিয়েছিলেন, মূলত পাপের মলিনতা দূর করার জন্য পরিচ্ছন্নতা প্রয়োজন, আর শারীরিক সুস্থতার জন্য পরিচ্ছন্নতা প্রয়োজন তো ছিলই। ঈশ্বর এই শিক্ষা দিলেন, প্রথমে পাপী মুক্ত পাপ হোক, এবং আর তারপর সহভাগিতায় যোগদান করুক। তাদের ব্যবস্থায় সে নির্দেশ ছিল প্রথমে পাপার্থক বলি প্রায়শ্চিত্ত সাধনের পরে মঙ্গলার্থক বলি আশীর্বাদ লাভ। আজ আমাদের পাপার্থক বলির প্রয়োজন নেই, কারণ প্রভু যীশু আমাদের জন্য অনন্তকালের জন্য প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করেছেন কালভেরি ক্রুশেতে। পুরাতন নিয়মের ব্যবস্থাগুলোকে নিজেদের মতো ব্যাখ্যা করে নিয়ে ফরিসেরা নিয়মে রূপান্তরিত করল। ফরিসেরা বললেন, মসি যখন ব্যবস্থা দিলেন তখন ক্রিয়াকর্মও দিলেন, যেটা তাদের ঐতিহ্য বলে স্বীকৃতি পেয়েছে, সুতরাং এটা সকলকে মেনে চলতে হবে, যে না মানবে সে দোষী ও সমাজদ্রোহী। ফরিসেরা আরও বলল যে পাত্র হাঁড়ি কলসি এগুলো ঠিক মতো ধুতে হবে। ধোয়া অর্থে স্নান করানো, স্নান করানোর মূল ভাষায় ধর্মের চেয়ে অনুষ্ঠানে তারা বেশি চাপ দিত, যার জন্য ধর্মীয় ক্রিয়াকর্ম অবহেলিত হতো। আজকের দিনও তাই হচ্ছে, স্রষ্টাকে ভুলে সৃষ্টি নিয়ে মানুষ মেতে উঠেছে, উপাসনা অপেক্ষা অনুষ্ঠান বেশি। বর্তমানে যুব সম্প্রদায় ধর্মের নামে ফাংশন করে ভাবে খুব করছি, তারা বলে আপনাদের পুরাতন বিষয় দূরে রাখুন, ধর্মটাকে এবং ধর্মানুষ্ঠানকে আধুনিক করুন, তবেই মানুষ পছন্দ করবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আসুন ঈশ্বরের ধন্যবাদ করি, প্রভু যীশু পুরাতন নিয়মের ব্যবস্থাকে নতুন নিয়মে তার জীবন এবং রক্তদানের মধ্যে দিয়ে আমাদের কাছে সহজে সরল করেছেন, যেন আমরা অনুগ্রহের যুগে নিয়মের মধ্যে দিয়ে নয় কিন্তু বাধ্যতা এবং প্রেমের মধ্যে দিয়ে তার নিকট পৌঁছতে পারি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
শ্রোতা বন্ধু, আজকের সময় এখানেই শেষ। আপনি যদি প্রভু যীশু খ্রিস্ট ও তাঁর জীবন সম্পর্কে জানতে চান, তাহলে শীঘ্রই আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।